ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকে। আজ বুধবার হামাস ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হওয়ায় গাজা ভূখণ্ড ও জেরুজালেমে নিহতের সংখ্যা অন্তত 40। বুধবার ভোরে পুলিশ ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা চালায়। ওই আক্রমণে একটি বহুতল আবাসিক ভবন এবং একটি দপ্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার এর আগের দফার হামলায় একটি বহুতল ভবন, যেখানে হামাসের কয়েকটি দপ্তর ছিল, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। ভবনটি বিধ্বস্ত করার আগে ওই ভবন এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ওই স্থান ত্যাগ করতে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। গাজার স্বাস্থ্যমন্ত্রক বলছে গাজায় ওই বিমান হামলায় 10 জন শিশুসহ 35 জন নিহত হয়। বিমান আক্রমণে আরও 200+ মানুষ আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য বলছে ওই হামলার লক্ষ্যস্থল ছিল রকেট নিক্ষেপের এলাকা, গোয়েন্দা দপ্তর এবং হামাস নেতাদের বাসস্থান। এদিকে হামাসের রকেট আক্রমণে মঙ্গলবার এবং বুধবার ভোরে 5 জন ইসরায়েলি নিহত হয়েছে, যাদের মধ্যে 2 জন আশকেলান শহরে মারা যায়। হামাস সোমবার থেকে ইসরায়েলের তেল আবিব শহর এবং শহরতলিতে শত শত রকেট নিক্ষেপ করেছে, যার মধ্যে মঙ্গলবার রাতে একটি বহুতল ভবন বিধ্বস্ত করার জবাবে হামাস 130টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পশ্চিম তীর জুড়ে এবং বিতর্কিত শহর জেরুজালেমে এ লড়াইয়ে 700 জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশের সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদনে।
জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশের সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার জানানো হয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা ইসরায়েলি বাহিনীর এই হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শেখ জারা এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল তা দখলে নেওয়ার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, শেখ জারা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে সেই এলাকা দখল করে ইসরায়েলি বাহিনী মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের পাশাপাশি সারা বিশ্বের নাগরিকদের অনুভূতিতে তীব্রভাবে আঘাত করেছে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে 1967 সালের সীমানার উপর ভিত্তি করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই লক্ষ্য অর্জনে সর্বদাই বাংলাদেশ ফিলিস্তিনি সরকার ও জনগণের পাশে থাকবে। এদিকে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর উপর্যুপুরি হামলার ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা YC মঙ্গলবার যে জরুরি ভার্চুয়াল বৈঠক আহ্বান করেছিল, সেখানে বাংলাদেশ এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। বৈঠকে YC-র স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটওয়ারি বলেন, আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনের অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্মম হামলা ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে। তিনি ফিলিস্তিনিদের নিজস্ব ভূমিতে তাদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতে প্রথমে শনাক্ত কোভিড-19 এর প্রকরণটি বিশ্বের জন্য উদ্বেগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানানোর একদিন পরই আজ ঘোষণা করেছে যে রোগের এই প্রকরণ 49টি দেশে ছড়িয়ে গেছে। B1617 নামের এই প্রকরণটিকে নিয়ে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নতুন উদ্বেগ এমন এক সময়ে প্রকাশ হল যখন কোভিড-19 ভারতে একদিনেই 4,205 জনের মৃত্যুর ঘটনা ঘটায়, নতুন রেকর্ড সৃষ্টি হল। এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ওই দেশটিতে করোনা ভাইরাসে 2,50,000 লোকের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে বুধবার সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন 3,48,421 জন এবং এর ফলে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা 2,30,00,000। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যা অধ্যুষিত সে দেশে সংক্রমণের এই নতুন প্রকোপ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। সেখানকার হাসপাতালগুলোতে স্থান সংকুলান করা সম্ভব হচ্ছে না এবং অসুস্থদের চিকিৎসার জন্য অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। তাছাড়া মৃতদের দাহ করার জন্য সেখানে অসংখ্য অস্থায়ী শ্মশানও তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই রোগে হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। এই সপ্তাহে শতাধিক মৃতদেহ গঙ্গায় ভাসতে দেখে জনরোষের সৃষ্টি হয়। মনে করা হচ্ছে যে তারা করোনা ভাইরাসে মারা গেছেন। কর্তৃপক্ষ এখনো মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি, তবে চিকিৎসা বিজ্ঞানীদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে ভাইরাস সংক্রমিত পানির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে। গোটা ভারতে করোনার এই সংক্রমণ যেমন বিস্তার লাভ করছে, তেমনি পশ্চিমবঙ্গ রাজ্যেও প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকের সংক্রমণ ও মৃত্যু ঘটছে। আর এই পরিস্থিতিতে গোটা দেশেই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে অক্সিজেন। তাই পরিস্থিতি আন্দাজ করে এবার হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গোটা দেশ ভুগছে করোনার কবলে, বাদ নেই পশ্চিমবঙ্গ। প্রতিদিন রেকর্ড সংক্রমণ ও মৃত্যুও ঘটছে, আর এই পরিস্থিতিতে গোটা দেশে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে অক্সিজেন। ভারতে শুধু অক্সিজেনের অভাবেই যে কত রোগী মৃত্যু হয়েছে তারই আত্মা নেই। তাই পরিস্থিতি আন্দাজ করে এবার হাসপাতালগুলির জন্য নতুন নির্দেশিকা দিল পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোভিড রোগীদের 96-96% অক্সিজেন স্যাচুরেশন থাকতে হবে। 96% স্যাচুরেশন হয়ে গেলেই আর অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই। 96% স্যাচুরেশন থাকা মানেই রোগী সুস্থ থাকবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতাল নার্সিংহোমগুলিকে অক্সিজেন মজুদ সরবরাহের দায়িত্ব সুনিশ্চিত করতে হবে। এই পুরো বিষয়টি দেখভালের জন্য দায়িত্বে থাকবেন একজন সহকারী সুপার। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্ব প্রতিটি হাসপাতালকে নির্দিষ্ট করতে হবে, আর এই দায়িত্বে থাকবেন একজন নার্স। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। মিয়ানমারের সংবাদ সেন্সরশিপ থেকে বাঁচার জন্য যে তিনজন সাংবাদিক থাইল্যান্ডে পালিয়ে যান, তাদেরকে পুলিশ সেখানে গ্রেপ্তার করেছে এবং এখন ঝুঁকি হচ্ছে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মার এই সাংবাদিকদের থাইল্যান্ডের চিয়াংমাই শহরে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে অবৈধভাবে সেই দেশে প্রবেশের অভিযোগ আনা হয়। এই তিনজনের সবাই মিয়ানমারে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে সে দেশের গোলযোগ এবং প্রতিবাদ বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন। তবে 8ই মার্চ সামরিক হুন্তা ওই প্রচার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেয়, যে বহু সংখ্যক সংবাদ প্রচার প্রতিষ্ঠানকে ব্লক করে দেওয়া হয় কিংবা বন্ধ করে দিতে বাধ্য করা হয়। ভয়েস অব বার্মা বা DVB হচ্ছে তাদের অন্যতম। DVB-র এক বিবৃতিতে আটক সাংবাদিকদের নাম জানানো হয়নি, তবে DVB-র প্রধান আই চান ন্যাং বলেছেন থাই কর্তৃপক্ষ এই সাংবাদিকদের মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য সেখানকার শাসকদের কাছ থেকে অনুরোধ পেতে পারেন। তিনি বিদেশি দূতাবাসগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়ে তাদের কাছে আবেদন করেছেন এবং বলছেন তাঁর সাংবাদিকরা মারাত্মক বিপদের সম্মুখীন হবেন যদি তারা স্বদেশে ফিরে যেতে বাধ্য হন। ইরাকি সংবাদ মাধ্যম জানাচ্ছে রোববার রাতে একজন প্রতিবাদকারীকে হত্যা এবং একজন সাংবাদিককে হত্যার প্রচেষ্টার পেছনে যে বা যারাই থাকুক না কেন তাদের খুঁজে বের করার জোরালো প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এই আক্রমণের পর প্রধানত তরুণদের একটি দল কারবালায় ইরানি কনসুলেটের বাইরে আগুন ধরিয়ে দেয় এবং প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমি অপরাধীদের খুঁজে বের করা ও গ্রেপ্তার করার সংকল্প ব্যক্ত করেছেন। শিয়াদের পবিত্র শহর কারবালায় রোববার রাতে একজন প্রতিবাদকারীর হত্যা এবং সেই সঙ্গে দিওয়ানিয়ায় একজন সাংবাদিককে হত্যার চেষ্টার কারণে বিক্ষোভকারীরা ইরানের কনসুলেটের বাইরে আগুন ধরিয়ে দেয়, আর এর ফলে তেহরান সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদেমি, যিনি নিজেও প্রাক্তন সাংবাদিক, এই ঘটনা উদ্ঘাটন করা এবং যারা এই সর্বসাম্প্রতিক আক্রমণ এবং এর আগের আক্রমণের জন্য দায়ী তাদের খুঁজে বের করার সংকল্প ব্যক্ত করেছেন। পাকিস্তানি নারীবাদীরা বলছেন যে এপ্রিলের মাঝামাঝি দিকে জঙ্গিবাদী ইসলামী গোষ্ঠীগুলো যে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে তারা লড়তে প্রতিজ্ঞ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের বিরোধিতা করেছে এই সব গোষ্ঠী। নারী সমাবেশ সম্পর্কে সামাজিক মাধ্যমের পোস্টিং এর উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার যে অভিযোগ আনা হয়েছে তাকে পাকিস্তানের নারীবাদীরা সম্পূর্ণ মিথ্যে বলে নাকচ করে দিয়েছেন। করাচি কেন্দ্রিক উইমেন্স অ্যাকশন ফোরামের ফারিয়া আজিজ বলছেন, আমরা লক্ষ্য করছি ধর্ম অবমাননার বিষয়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
কোন নিষেধাজ্ঞায় ঘরমুখী জনস্রোত থামানো যায়নি, যে করে হোক বাড়ি যেতেই হবে, সামনে বিপদ হতে পারে এটা জেনেও তারা বেপরোয়া। বিপদ ঠিকই হলো বুধবার দুপুরে মাদারীপুরের বাংলা বাজারে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন 8 জন। প্রায় 3000 যাত্রী নিয়ে শাহপরান নামের একটি ফেরি শেমুরিয়া ঘাট থেকে রওনা হয়। বেলা 12টার দিকে ফেরিটি বাংলা বাজার পৌঁছামাত্র হুড়োহুড়ি শুরু হয়ে যায়, এতে করেই তাদের মৃত্যু হয়। সরকারিভাবে লকডাউন চলছে, প্রধানমন্ত্রী বাড়ি যেতে মানা করেছেন, বলেছেন করোনা সংক্রমণ বেড়ে যাবে, তাই আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই ঈদ পালন করুন, কেউ শুনেনি। জীবনকে তুচ্ছ করে টানা 7 দিন একইভাবে মানুষজন গেছেন বাড়িতে, এ সময় গণপরিবহন বন্ধ, তাতেও কোনো কাজ হয়নি। ট্রাক, টেম্পু, মাইক্রোবাসে করে হাজার হাজার মানুষ ঢাকা ছেড়েছেন, এক জেলা থেকে অন্য জেলায়ও গেছেন। করোনার ভয়ে তারা মোটেও শঙ্কিত নন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শঙ্কিত এবং মর্মাহত। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে, মানুষ যেভাবে বাড়িতে গেল তাতে বিপদের আশঙ্কা রয়েছে, করোনার সংক্রমণ বাড়তে পারে।
মোটামুটি নিয়ন্ত্রণে আছে, যদিও আমরা দেখলাম ঈদের সময় যেভাবে মানুষ গেল বাড়িতে তাতে আমরা খুবই মর্মাহত হলাম। সরকারের তো ইচ্ছা ছিল যে মানুষকে সুরক্ষিত রাখা, সেই জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু মানুষ সেভাবে সেই সুরক্ষা মানল না।
বিশেষজ্ঞরাও একই কথাই বলছেন, চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন টিকা গ্রহণ করে বলেন, চীনের সহযোগিতা পেলে বাংলাদেশেও এই টিকা উৎপাদন করা যেতে পারে, আমাদের সেই সামর্থ্য আছে। রাষ্ট্রীয় অতিথি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, তার দেশে টিকার বিপুল চাহিদা রয়েছে, এরপরেও চীন বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 40 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 1140 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াডে যোগ দিলে ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের তরফেও করা প্রতিক্রিয়া এসেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইসও একই কথা বলেছেন, তার মতে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি প্রণয়নে বাংলাদেশের অধিকার রয়েছে। নেট প্রাইস বলেন, আমরা চীনের রাষ্ট্রদূতের ওই বিবৃতিকে নোটে লিপিবদ্ধ করেছি, আমাদের বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান করি, নিজেরা যাতে তাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারে তার প্রতিও আমরা সম্মান জানাই। কোয়াড একটি অনানুষ্ঠানিক জোট, এটা অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য অত্যাবশ্যকীয় একটি মেকানিজম, এটাও বলেন এই মুখপাত্র। উল্লেখ্য যে কৌশলগত জোট কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়া। এই যখন অবস্থা তখন চীনের রাষ্ট্রদূত লি জিমিং তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন চীনের রাষ্ট্রদূতের বরাতে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের আক্রমণাত্মক প্রশ্নে খেই হারিয়ে তিনি এমন মন্তব্য করেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে চীনা রাষ্ট্রদূতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
নিজের স্ত্রীকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হলেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। ঘটনার প্রায় পাঁচ বছর পর শ্বশুরের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের পর সিএমএম আদালতে হাজির করলে আদালত পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করার কথা জানায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআর এসপি নাজমুল হক।
তো প্রায় এক বছরের সময়ের মধ্যে আমরা বাবুল আক্তার যে মামলা বাদী ছিল সেই বাদীর বিরুদ্ধে আমরা এই ঘটনার সম্পৃক্ততা পাই, যার কারণে পূর্বের মামলাটির সিআরপিসির বিধিবিধান অনুযায়ী আমরা ফাইনাল রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করি এবং নতুন একটি মামলা বাবুল আক্তারের শ্বশুর অর্থাৎ বিক্রিমের পিতা জনাব মোশারফ হোসেন বাদী হয়ে নতুন একটি মামলা করে সেই মামলায় আমরা বাবুল আক্তারকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। সুপর্দ করার পর আমাদের একটা রিমান্ড প্রেয়ার ছিল সাত দিনের, বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এখন বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে যাচ্ছি, বিস্তারিত জানার পরে আপনাদের সাথে পরে আবার ঘটনার বিষয়ে আমরা আলোচনা করব।
এদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে মেয়েকে হত্যার অভিযোগ এনে বুধবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহত মাহমুদা খানম মিতুর বাবা মোশারফ হোসেন ভূঁইয়া। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন বাবুল আক্তারের বিশ্বস্ত সোর্স।
বাবুল আক্তার কক্সবাজার থাকা অবস্থায় 2010 সাল থেকে পরকীয়া প্রেমের সাথে দাঁড়াই যায়, তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে তার এই সব আসামিদের নিয়ে সে তার স্ত্রীকে খুন করছে।
ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার পথে 2016 সালের 5ই জুন ভোরে চট্টগ্রামের ওয়ার নিজাম রোডে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন এসপি বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম মিতু। পিবিআই তদন্তে এসপি বাবুল আক্তার জড়িত থাকার রহস্য বেরিয়ে আসে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারত এখন একসঙ্গে অনেকগুলো সমস্যার সম্মুখীন। করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশকে বিপর্যস্ত করে ফেলেছে, মৃত্যুর মিছিল চলছে রাজ্যে রাজ্যে। তার মধ্যেই করোনার প্রতিষেধক পাওয়া যাচ্ছে না, যতটা উৎপাদন হওয়ার কথা ছিল তা হচ্ছে না, যতটা হচ্ছে সরকারের কাছে তার পুরোটা পৌঁছচ্ছে না। এইসব নিয়ে স্বভাবতই রাজ্যগুলোর ক্ষোভ রয়েছে কেন্দ্রের প্রতি। এর জন্য কেন্দ্রকে জবাবদিহি করতে বলছে আদালত, কিন্তু এরই মধ্যে দেখা গেছে কিছু কিছু জায়গায় প্রতিষেধক নিয়ে স্বাস্থ্যকর্মীরা বসে রয়েছেন, কিন্তু কেউ তা নিতে চাইছেন না। যেমন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই গ্রামে গতকাল সারাদিন ধরে স্বাস্থ্যকর্মীরা একটি টিকাদান কেন্দ্রের প্রতিষেধক নিয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু সারাদিনে একজন মাত্র প্রতিষেধক নিতে এসেছিলেন। ওই গ্রামে প্রথম ডোজ নিয়েছেন 14,000 জনের বেশি, কিন্তু দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র 5,530 জন। বাকিদের এই অনীহা কেন? আজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে উত্তর খোঁজার জন্য ওই গ্রামের সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে প্রতিষেধক নেওয়ার পর খারাপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, এই ভয়ে তাঁরা প্রতিষেধক নিতে চাইছেন না। এদিকে এই গরমের মধ্যে মাস্ক পরতে বহু লোকের অনীহা চোখে পড়ছে। টিকা থাকা সত্ত্বেও না নেওয়া এবং করোনা থেকে বাঁচতে যেখানে মাস্ক পরা উচিত তা না পরা, এই ধরনের মনোভাব করোনার বিপদ যে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এই বিশাল জনবহুল দেশকে সেই জন্যই করোনা মুক্ত করার উপায় সম্পর্কে সন্দেহ দেখা দিচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গেও সংঘাতের পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। এবার রাজ্যের হিংসা উপদ্রুত এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। আগামীকাল 13 মে বিএসএফ এর হেলিকপ্টারে করে কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল। শীতলকুচিতেও যাওয়ার কথা রয়েছে তার। ইতিমধ্যে নিজেই টুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টুইটে ট্যাগ করা হয়েছে। যদিও শপথ গ্রহণের পরেই হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের উদ্বেগ কমেনি, যা নতুন সরকারের উপরে অনাস্থারই প্রকাশ বলে ধরে নিচ্ছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসঙ্গত বলা যেতে পারে, গত কয়েকদিনে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল। এমনকি মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই তার সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত সোমবার রাজ্য মন্ত্রিসভা শপথ গ্রহণের পরেও একইভাবে সরব হন রাজ্যপাল। পরে রাজ্যপালের নাম না করে সরকারকে বিরক্ত করার অভিযোগে পাল্টাও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
করোনা ভাইরাস মোকাবিলা করতে নির্ধারিত লকডাউনগুলির সময় লক্ষ লক্ষ লোক তথাকথিত ইনফ্লুয়েন্সার্স নামে অনলাইন ব্লগারদের অনুসরণ করতে শুরু করেছে, যারা একদিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে থাকতে হয় সেগুলো সম্পর্কে দরকারি জ্ঞান অর্জন করেন, অপরদিকে অন্যদের বাড়িগুলি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে তাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা নিনা বিসনেভা তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে ক্লিন ইনফ্লুয়েন্সারদের এই ভিডিওগুলি ব্লকবাস্টার বা হত্যার রহস্য নয়, তবে এই ভিডিও ক্লিপগুলি থেকে আপনার চোখ সরিয়ে নেওয়া খুব শক্ত হবে। ক্লিন ইনফ্লুয়েন্সাররা যারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আগ্রহী তাদের বাড়ির নকশার রূপান্তরগুলি অনলাইনে পোস্ট করেন। ক্লিন ইনফ্লুয়েন্সারস আমান্ডা বলেন,
আজ আমরা একসাথে একটি পুরো ঘর পরিষ্কার করতে যাচ্ছি। আমি সবসময় ভালোবাসি পুরো বাড়ি ওপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করতে, কেননা এতে অনেক ভালো লাগে এবং আমি মনে করি এভাবে পরিষ্কার করলে অনেকদিন অবধি বাড়ি পরিষ্কার থাকে।
যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের বসবাসকারী অ্যামান্ডা পেজ তার তৃতীয় পুত্র সন্তানের জন্মের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত ভিডিওগুলি তৈরি করা শুরু করেছিলেন।
I had really bad postpartum depression after having him and
আমার তৃতীয় পুত্র সন্তানের জন্মের পরে আমি প্রসব পরবর্তী বিষণ্নতায় ভুগছিলাম এবং আমার এই বিষণ্নতা দূর করার জন্য উপায় খুঁজছিলাম এবং আমি শখ হিসেবে একটি ইউটিউব চ্যানেল শুরু করি। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে গ্রাহকের সংখ্যা অবিশ্বাস্যভাবে অনেক বেড়ে যায়।
অ্যামান্ডার স্বামী তার এই পরিষ্কার করার শখের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তাদের তিনটি বাচ্চা যদিও তারা খুবই ছোট যতটা পারে সাহায্য করত। আজ তাদের এই ক্রেজি লাইফ নামে ইউটিউব চ্যানেলের 3 লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে। টিকটক এট লাইভস বুক সংস্থার কার্যনির্বাহী পরিচালক অ্যান্টোয়েন কানিংহাম বলেন,
Listen, don't judge me. I never knew that.
আমরা কি আমাদের ওয়াশিং মেশিনগুলো পরিষ্কার করব? শুনুন, আপনারা আমাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করুন, আমি কখনোই তা জানতাম না।
স্নানের জন্য ঝর্ণার ড্রেনগুলি পরিষ্কার করা, ওয়াশিং মেশিন থেকে নোংরার শ্যাওলা পরিষ্কার করা, এটা শুনতে যতটা বিরক্তিকর লাগুক, ভিডিওটা কিন্তু তত বেশি দেখার সম্ভাবনা থাকছে। গবেষকরা জানিয়েছেন, ভিডিওগুলো মানসিক রোগীদের জন্য মনোযোগ আকর্ষণকারী এবং অপরদিকে যথেষ্ট আনন্দদায়কও বটে। নিউরোলজিস্ট বা মস্তিষ্ক বিশারদ মিচেল ক্রিট বলেন, যেভাবে আমাদের অনুভূতিগুলি তৈরি হয়, বারবার এই জাতীয় ভিডিও দেখার ফলে তার সাথে আমরা যুক্ত হতে শুরু করি, সুতরাং তারা আমাদের অনেক স্বাচ্ছন্দ্য, শান্ত এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করে।
Staying inside for months on end.
মানুষ মাসের পর মাস বাড়ির ভিতরে ছিল এবং তারা তাদের ঘর পরিষ্কার করতে পেরেছে। অ্যামান্ডা পেজ আরো বলেন,
হোম মেকিং
সত্যি জাগতিক অথবা সাংসারিক কাজ হতে পারে এবং এটি করতে করতে কখনো কখনো আপনি একাকী বোধ করবেন, তবে কাউকে এরকম ভাবে তাদের দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে যেতে দেখলে আপনার মনে হবে আপনিও তাদেরই একজন এবং আপনি একা নন।
অ্যামান্ডা বিশ্বাস করেন যে পরিষ্কার করার এই ভিডিওগুলির জনপ্রিয়তা মহামারীর সময় আরো অনেক বেড়ে যাবে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র ও অন্য 45টি দেশের সদস্যরা OPCW বা অর্গানাইজেশন ফর দি প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স বা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্মেলনে সিরিয়ার বাশার আল আসাদ সরকার কর্তৃক রাসায়নিক অস্ত্রের অব্যাহত ব্যবহার ও মজুদের নিন্দা জানাতে সমর্থ হয়েছে। এসব অস্ত্রের ব্যবহার বা মজুদ সিরিয়া CWC বা কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনে যে প্রতিশ্রুতি দিয়েছে তা লঙ্ঘন করে। 87টি দেশের সমর্থন পেয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং মাত্র 15টি দেশ এর বিরোধিতা করে। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানানো ছাড়াও ভোটের এই সিদ্ধান্তে কনভেনশনের আওতায় সিরিয়ার কতগুলি অধিকার ও সুযোগ বাতিল করে দেয়া হয়, যার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে তাদের ভোট দেবার অধিকার। তাদের এই অধিকার তখনই ফিরিয়ে দেয়া হবে যখন OPCW-র মহাপরিচালক জানাবেন যে সিরিয়া কতগুলো পদক্ষেপ সম্পন্ন করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, উদাহরণস্বরূপ সিরিয়াকে তাদের অস্ত্রের মজুদ ও কর্মসূচি সম্পর্কিত প্রাথমিক ঘোষণার বাদবাকি সমস্যাটি অবশ্যই মেটাতে হবে। গত বছরের 2টি OPCW-র তদন্ত ও দলীয় শনাক্তকরণ রিপোর্ট, যা সরকারিভাবে 2017 এবং 2018 সালের রাসায়নিক অস্ত্র হামলার সঙ্গে সম্পর্কযুক্ত, তা প্রকাশের পরেই এই ভোট গ্রহণ করা হয়। সে রিপোর্টে বলা হয়, আসাদ সরকার রাসায়নিক গ্যাস ব্যবহারের নিন্দা এবং সরকারের ঘোষিত অস্ত্র মজুদ ধ্বংসের কথা জানানোর বহু বছর পরেও সিরিয়া সরকার রাসায়নিক গ্যাসের ব্যবহার অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যে আসাদ সরকার 2013 সালে CWC-র শর্ত মেনে নেয়ার পরেও অন্তত 50 বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এই প্রথমবার রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা OPCW-তে কোনো দেশের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হল। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র OPCW-র সিদ্ধান্তকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ অব্যাহতভাবে যে আন্তর্জাতিক মানকে সমুন্নত রেখেছে তার প্রশংসা করে। তিনি বলেন, তার কথায়, যে কোনো দেশের পক্ষে রাসায়নিক অস্ত্রের ব্যবহার সকলের জন্যই অগ্রহণযোগ্য এক নিরাপত্তা হুমকি হতে পারে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।